ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
1974 সালে ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশে আটকে পড়া কয়েক লাখ পাকিস্তানিকে পাকিস্তান ফেরত নেবে বলে অঙ্গীকার করলেও সে অঙ্গীকার তারা বাস্তবায়ন করেনি।
ঢাকা থেকে আরো রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
কলকাতা থেকে রয়েছে গৌতম গুপ্তের রিপোর্ট।
বিভিন্ন টেলিভিশন চ্যানেলের যে বুথ ফেরত সমীক্ষা সোমবার প্রকাশিত হলো, তাতে কিন্তু এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
সোমবার ভিয়েনায় বিশ্বের বিভিন্ন দেশের যে কূটনীতিকরা সমবেত হচ্ছেন, তারা লিবিয়ার নতুন সরকার ও তাদের নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন। 2011 সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতন ও হত্যার পর সে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা তারা এখনও মোকাবিলা করছে। সোমবারের আলোচনার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদের সঙ্গে হোটেল ব্রিস্টলে সাক্ষাৎ করেন, সেখানে আলোচনা হবে। কেরি এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনি এই আলোচনার হোতা। তাদের লক্ষ্য হচ্ছে লিবিয়াকে ঐক্যবদ্ধ করা। বাগদাদে এবং ইরাকের অন্যান্য স্থানে বোমা বিস্ফোরণের এক অভিযানে ইসলামিক স্টেটের চরমপন্থীরা পুনরায় ঘরে নির্মিত গাড়ি বোমা ব্যবহার করতে শুরু করেছে। ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, রবিবার সন্ত্রাসী গ্রুপ রাজধানীর উত্তরে একটি গ্যাস কেন্দ্র সহ পাঁচটি স্থানে আক্রমণ চালায়। গ্যাস কেন্দ্রের হামলায় অন্তত 15 জন নিহত হয়। পাঁচটি হামলায় 100 জনের বেশি ইরাকি নিহত হয়। রবিবার বাগদাদে এক সাংবাদিক সম্মেলনে 66 সদস্যের আইএস দমন কোয়ালিশনে প্রেসিডেন্ট ওবামার দূত ব্রেন্ট ম্যাকগোর্ক বলেছেন, তথাকথিত খেলাফতের এলাকা সংকুচিত হচ্ছে।
And now the caliphate, as they call it, this perverse caliphate, is shrinking. So they are very much on the defensive. They have not retaken any territory.
তিনি আরো বলেন, তারা পুনরায় কোনো এলাকা দখল করতে পারেনি। এপ্রিল মাস থেকে আইএস ব্যাপকভাবে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামীকাল মঙ্গলবার অরেগন ও কেন্টাকি রাজ্যে ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে সমর্থন অর্জনের জন্য অর্থনীতির উপর জোর দিয়েছেন। ডেমোক্রেটিক দলের উভয় প্রার্থী রবিবার কেন্টাকিতে নির্বাচনী প্রচার অভিযান চালান। সেখানে স্যান্ডার্স বেতনে ভারসাম্য, স্বাস্থ্য বিমার গ্যারান্টি এবং সবার জন্য শিক্ষা, এসব বিষয়ে বক্তব্য রাখেন। এ বিষয়ে আমাদের প্রচার অভিযান, এ হচ্ছে আমেরিকায় পরিবর্তন সাধন এবং সেই দেশ গঠন করা যা আপনি আর আমি জানি যে আমরা করতে পারি। ডেমোক্রেটিক দলে যিনি এগিয়ে আছেন সে হিলারি ক্লিনটন মন্তব্য করেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে।
So what you hear from Donald Trump is not just offensive, it is dangerous. It is dangerous. It is raising doubts and questions.
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যা বলছেন তা শুধু অপমানজনক নয়, তা বিপজ্জনক। তিনি আমাদের মূল্যবোধ, আমাদের সদিচ্ছার বিষয়ে প্রশ্ন তুলছেন, সন্দেহ সৃষ্টি করছেন। অরেগনে 74 জন এবং কেন্টাকিতে 61 জন প্রতিনিধি বা ডেলিগেট আছেন। মালিতে বাংলাদেশের দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানাচ্ছেন ঢাকা থেকে সংবাদদাতা জহুরুল আলম।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, রোববার স্থানীয় সময় বিকেলে ওই ঘটনায় আহত হয়েছেন আরো 5 জন। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের একজন মুখপাত্র সোমবার সাংবাদিকদের বলেছেন, ঝড়ে পুলিশের 7 সদস্য আহত হন এবং তাদের হাসপাতালে নেওয়ার পর রাতে কনস্টেবল সামিদুল ও মোতাহার মারা যান। আহত পুলিশ সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ সদর দপ্তরের তরফে জানানো হয়েছে, নিহত দুই পুলিশ সদস্যের মৃতদেহ দেশে আনার চেষ্টা চলছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত এগিয়ে রয়েছেন, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত তার প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আসল ফলাফল বেরোবে 19 মে। তার আগে সোমবার বিভিন্ন টেলিভিশন চ্যানেলের যে বুথ ফেরত সমীক্ষা সোমবার প্রকাশিত হলো, তাতে কিন্তু এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আবার আসতে চলেছে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। তিনটি সমীক্ষার মধ্যে টাইমস নাওয়ের মতে তৃণমূল পেতে চলেছে 167টি আসন, কংগ্রেস ও বামপন্থীদের জোট 120টি, বিজেপি 4টি, অন্যান্যরা 3টি। ইন্ডিয়া টুডে বলছে তৃণমূল পেতে পারে 233 থেকে 253টি আসন, জোট 38 থেকে 51টি, বিজেপি 1 থেকে 5টি। কিন্তু এবিপি নিলসন দু তরফের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে মোট 294টি আসনের মধ্যে 25টি আসনে দু তরফের ভোটের পার্থক্য 5% কম। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনা অঞ্চলে ভাগীরথী নদীর নৌযান ডুবির ঘটনায় এ অবধি 18টি মৃতদেহ উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন পরমাশিস ঘোষ রায় তাঁর প্রতিবেদনে।
বর্ধমান জেলার কালনা থেকে নদিয়া জেলার শান্তিপুরে ভাগীরথী নদী দিয়ে নৌকাপথে গত শনিবার রাতে যাওয়ার সময় নদী তীরবর্তী শান্তিপুরে নৌকা ডুবিতে সর্বশেষ খবর অনুযায়ী বহু সংখ্যক নিখোঁজ যাত্রীর মধ্যে মৃতের সংখ্যা বেড়ে এখনো পর্যন্ত দাঁড়িয়েছে 18-তে। এখনো উদ্ধার কার্য চালাচ্ছে উদ্ধারকারী দল। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে দেখেও গত শনিবার গভীর রাতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এবং গতকাল উদ্ধার কার্য দেরিতে শুরু হওয়া এলাকা রণক্ষেত্রে চেয়ারা নেয় উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে খণ্ড যুদ্ধে। ইচের খায় মাথা ফাটে দুই পুলিশ কর্মীরও। উত্তেজিত জনতা বেশ কয়েকটি লঞ্চে আগুনও লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কাশ্মীরের বারামুলায় আধার কার্ড সহ 5 জঙ্গি গ্রেফতার, প্রশাসন উদ্বিগ্ন বলে জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষায় তার আরেকটি রিপোর্টে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, আধার কার্ড সহ সেনাবাহিনীর হাতে ধরা পড়ল জৈশি মোহাম্মদের এক জঙ্গি। কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর কাছে অন্যতর বড় সাফল্য হলেও জঙ্গির হাতে আধার কার্ড পৌঁছে যাওয়ার ঘটনায় আশঙ্কা বেড়েছে প্রশাসনের মধ্যে। সেনা সূত্রে জানা গিয়েছে ওই জঙ্গির নাম আব্দুল রহমান, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। সে পাকিস্তানের জৈশি মোহাম্মদের কাছে প্রশিক্ষণ নেওয়ার পর ভারতে অনুপ্রবেশ করে। সে তারপর থেকে জৈশের হয়ে আত্মঘাতী জঙ্গি নিয়োগের কাজে যুক্ত ছিল রহমান। সেই খবর কানে যেতেই নজরদারি শুরু হয় তার উপর। বারামুলা ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল জেএস নইন জানিয়েছেন, জানুয়ারি মাসে অনুপ্রবেশ করেছিল ওই জঙ্গি। শেষ 2 মাস ধরে ওর গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। ওই সময়ের মধ্যে 7 বার সে বারামুলা, সেপুর এবং কুপওয়ারায় গিয়েছিল। অবশেষে গত শনিবার রাত থেকে পুলিশের সঙ্গে যৌথভাবে বিশেষ অপারেশন চালানো হয় ওই জঙ্গিকে ধরার জন্য। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
প্রবীণ সাংবাদিক সাদেক খান ইন্তেকাল করেছেন ঢাকায়, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সাবেক পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আব্দুল জব্বার খানের পুত্র সাদেক খান তার বর্ণাঢ্য জীবনে 1952 সালের ভাষা আন্দোলনের সাংগঠনিক নেতৃত্বের ভূমিকায় লিপ্ত হয়ে কারাভোগ করেন। তিনি সাংবাদিকতা পেশায় যোগ দেন 1955 সালে। পরে তিনি চলচ্চিত্র জগতে ব্যস্ত সময় অতিবাহিত করেন। সাহিত্য সংস্কৃতিতে অবদানের জন্য তিনি 21 পদকে ভূষিত হন। সাদেক খান কলাম লেখা ছাড়াও হলিডে ও অন্যান্য পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখতেন। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ফিলিপিন্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট রড্রিগো দুটার্তে বলেছেন মৃত্যুদণ্ড ফিরিয়ে আনার জন্য তিনি কংগ্রেসের কাছে আবেদন জানাবেন। ধর্ষণ, ডাকাতি, হত্যাকাণ্ড এবং মাদক পাচার সহ কিছু অপরাধমূলক তৎপরতার জন্য শাস্তি হিসেবে তিনি মৃত্যুদণ্ড চান। দুটার্তে সাংবাদিকদের বলেন প্রাণদণ্ড কার্যকরের জন্য তিনি ফাঁসি দিতে চান। তিনি মনে করেন অন্যান্য পন্থার চাইতে ফাঁসি দেওয়া অনেক মানবিক। তিনি আরও বলেন সংগঠিত অপরাধ চক্রের সদস্য যারা গ্রেপ্তার করার সময় বাধা দেয় তাদের গুলি করে হত্যা করার নির্দেশ দেবেন তিনি পুলিশদের। বিশ্ব সংবাদ শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশে আটকে পড়া কয়েক লাখ পাকিস্তানিকে ফেরত নেবে বলে অঙ্গীকার করলেও সে অঙ্গীকার বাস্তবায়ন করেনি পাকিস্তান। ঢাকা থেকে এরই ওপর এই পটভূমি প্রতিবেদনটি পাঠিয়েছেন আমির খসরু।
১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশে আটকে পড়া কয়েক লাখ পাকিস্তানিকে পাকিস্তান ফেরত নেবে বলে অঙ্গীকার করলেও সে অঙ্গীকার তারা বাস্তবায়ন করেনি। বিহারি নামে পরিচিত এই আটকে পড়া পাকিস্তানিদের বসবাস বিভিন্ন ক্যাম্পে। এমনই একটি ক্যাম্প ঢাকায় মোহাম্মদপুরের জেনেফা ক্যাম্প, যেখানে মানবতার অবস্থায় বসবাস করছেন হাজার হাজার আটকে পড়া পাকিস্তানি। ১৯৭৪ সালে সম্পাদিত বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যেকার ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক ১৯৭১ মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে আটকে পড়া কয়েক লাখ বিহারি উর্দুভাষী যারা পাকিস্তানে ফেরত যাবার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং পাকিস্তানও তাদের ফেরত নেবে বলে অঙ্গীকার করেছিল, কিন্তু পাকিস্তান তাদের ফেরত নেয়নি আজ অবধি। ১৯৭২ সালে এবং পরের কিছুকাল রেডক্রস সহ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানও নানা চেষ্টা তদবির করলেও পাকিস্তান তাতে সাড়া দেয়নি। নানা সময়ে বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগও কোনো সাড়া মেলেনি। এই আটকে পড়া পাকিস্তানিদের স্থান হয় ঢাকা, রংপুর, সৈয়দপুর সহ কমপক্ষে ১০টি জেলার বিভিন্ন ক্যাম্প এবং এলাকায়। ২০০৩ সালে বাংলাদেশের উচ্চতর আদালত ১৯৭১ সালের পরে জন্মগ্রহণকারীদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার এবং ২০০৮ সালে জাতীয় পরিচয়পত্র দেবার আদেশ দেয়, কিন্তু মানবেতর অবস্থায় জীবনযাপনের পরিস্থিতির এতটুকু বদলায়নি। ঢাকার মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানি যারা বিহারি হিসেবেই পরিচিত তাদের বসবাস একটি ক্যাম্পে, জেনেভা ক্যাম্প নামে পরিচিত ওই এলাকায়। সোমবার দীর্ঘ সময় অবস্থানকালে দেখা যায় ছোট ছোট বস্তি ঘরে তাদের বসবাস, পানির অপর্যাপ্ততা, শৌচাগার এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার সংকট সহ নানা সমস্যার মধ্যে তারা বসবাস করছেন। তাদের কয়েকজনের সাথে কথা বলে জানা গেল তাদের নিদারুণ কষ্টের কাহিনী এবং পাকিস্তান সরকারের অঙ্গীকার ভঙ্গের বেদনার কথা।
মোহাম্মদ ইউনূস, জন্মস্থানই আমার এখানে মোহাম্মদপুর। আসলে যেসব সমস্যা আছে আমাদের এলাকার মধ্যে, একটা তো আপনারা ঘুরে তো দেখছেন অবস্থা, গান্দা হয়ে রয়েছে, নোংরা অবস্থায় এই অবস্থায়। দ্বিতীয় হইলো কি আমাদের পেরেশানি হইলো কি কোনো চাকরি বাকরি নাই। আমার তিনটা ছেলে আছে, তিনোটা ছেলেকে ভ্যান চালাইতে আছে, একটা ছেলে আমার মাথায় চিন্তা করতে করতে সে পাগল হয়ে গেছে। চাকরি নেই, আবার শিক্ষিত ওই সময় যে অবস্থা ছিল, ৭১ পরে যে অবস্থা ছিল ওই সময় তো আপনি জানেনি কি অবস্থা ছিল। এখন ব্যাপার হইলো কি যাইতে পাকিস্তানে মধ্যে যাওয়ার মতন তো আমি দেখতেছি কোনো পথ নাই। পাকিস্তানে তো দোষী হন করতেছি, এক নম্বর দোষী।
নাম মোহাম্মদ সাজিব। বহুত তকলিফ হ্যাঁ, পেশানা কাজ ঘর কাজ তকলিফ, জগা ছোটা হমঝে, রে কাজ জগা নেই হোড মে পানি উঠ যা হ্যাঁ, বহুত সা ঝামেলা হ্যাঁ ভাই। সব কিনা বোলেঙ্গে বোলেঙ্গে সবই দেখতা হয় এই সব আধার কা এই সব কিনা বোলনে কা হ্যাঁ ভোটার হয়েছে, কিছু সুবিধা না ভোটার কোনো সুবিধা হয়নি, কোনো সুবিধা হয়নি। কি সমস্যা? ওই সমস্যাই আছে, কি সমস্যা? ওই পানি পুনি ড্রেনের পানি মুলি উঠে ছোট জায়গা, থাকার জায়গা হয় না, এই সমস্যাই আর কি। সমস্যা তার সমাধান হয়নি। আর ওখানে যাই যে কি করছে পাকিস্তান, পাকিস্তান কালী উদয় হবে
পাকিস্তান। আমরা এখানে ৭২ সনের আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি ক্যাম্প বানাইছে, এখানে ক্যাম্পের মধ্যে আসি আমরা। অপশন আমার আব্বা থাকতে অপশন দেওয়া হয়েছিল যে আমরা পাকিস্তান যাব। হ্যাঁ, তো পাকিস্তান নেওয়ার কথা বলে নেয় নেই, নেওয়ার কথা বলছিল, নিব নিব বলছে কিন্তু নেয় নেই। হ্যাঁ, ইতিমধ্যে ২৫,০০০ লোক নেওয়ার কথা বলেও একটা দল গেছে, কেবল একটা ফ্লাইট গেছে, এরপরে আর যায় নাই।
আটকে পড়া পাকিস্তানিদের ব্যাপারে বেসরকারি প্রতিষ্ঠান রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের প্রধান ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা ভয়েস অফ আমেরিকাকে বলেন,
তারা এখন স্ট্র্যান্ডেড পাকিস্তানি বলে অবহিত হচ্ছে। তারা মূলত এখন যারা স্বাধীনতার আগে মানে জন্মগ্রহণ করেছে এবং পাকিস্তানে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু আমরা জানি যে পাকিস্তান সরকার তাদের একটা ব্যাচ নেওয়ার পরে আর নেয়নি, তার জন্য এক অর্থে তারা ঝুলন্ত অবস্থায় আছে, তারা স্টেটলেসনেস দাবি করছে, তারা না বাংলাদেশের নাগরিক না পাকিস্তানের নাগরিক, এই অবস্থায় আছে। আর বাংলাদেশে যারা স্বাধীনতার পরে যারা জন্মগ্রহণ করেছে, আইনগত ভাবে হাইকোর্ট, আমাদের বাংলাদেশের হাইকোর্ট রায় দিয়েছে যে তারা বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার তাদের আছে। তো নিয়ম অনুযায়ী তারা সবই ভোগ করবে, একটা নাগরিক যে ভোগ করার ব্যাপার সেটা সবই ভোগ করবে, তবে তাদের সেই সেটার বাস্তবায়নে তাদের অনেক বাধা আছে। কোনো যেমন তারা যদি পাসপোর্ট পেতে গেলে বা বিজনেস লাইসেন্স পেতে গেলে অনেক তাদেরকে সহজে দেয় না, স্কুলে কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে যখন জানে যে উর্দু ভাষার তারা বলে বাসায় তখন হয়তো বাধা সামাজিক ভাবে বাধাপ্রাপ্ত হয়। তো গ্রহণযোগ্যতার ব্যাপারে বাধা আছে।
এদিকে এ সপ্তাহেই বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক পাকিস্তানের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, পাকিস্তান 1974 সালের চুক্তির কথা বলছে অথচ তারা নিজেরাই তা ভঙ্গ করছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। এই সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের বিষয়, গুণ খুম খুন হত্যা এবং সন্ত্রাস উন্নয়নকে ব্যাহত করে। আপনারা ফোন করে অথবা আমাদের ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সোমবার বর্তমানে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম টডের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকে সাম্প্রতিক কয়েকটি দুঃখজনক হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে কিছু তথ্য দিয়ে সহায়তা করার কথা বলেছে বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা এটাকে স্বাগত জানিয়েছি। এদিকে উইলিয়াম টড ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় বিএনপির কয়েকজন সিনিয়র নেতার সাথে সকালে প্রাতরাশ বৈঠক করেছেন। এ সম্পর্কে প্রতিনিধি দলের সদস্য ডক্টর আব্দুল মুঈম খান সাংবাদিকদের বলেন, এটা একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন,
এটা তো সৌজন্য সাক্ষাৎ, একটা তারা কারা এসেছে এই দেশে এবং সেই হিসাবে তারা সবার সঙ্গে দেখা করছে, তো সেই হিসাবেই আমাদেরও তারা আমন্ত্রণ জানিয়েছিল, আমরা তাদের সঙ্গে একসঙ্গে আমরা প্রাতরাশ করেছি।
এর আগে গত শনিবার পররাষ্ট্র সচিব শহীদুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন সিনিয়র কর্মকর্তার সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বৈঠক করেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
লন্ডনের ক্যামডেন অঞ্চলের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী নাদিয়া শাহ। আর তার সঙ্গে কথা বলে রিপোর্ট পাঠিয়েছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
লন্ডনের ক্যামডেন শহরের মেয়র নির্বাচিত হয় ব্রিটিশ বাংলাদেশি নাদিয়া শাহ ভীষণ খুশি। বললেন, চ্যালেঞ্জ থাকবেই, এই চ্যালেঞ্জ মোকাবেলা করে যেতে চাই অনেক দূর। এই এলাকা থেকে এর আগে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, পরে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। নাদিয়া শাহের বাড়ি সিলেটের মৌলভীবাজারে। ভয়েস অফ আমেরিকাকে বললেন,
সবাই আমারে খুব এনকারেজ করছেন, সবাই আমারে সাপোর্ট করছেন। আমি এসপেশালি খুশি বিকজ আমরা বাংলাদেশি মানুষ ও বাংলাদেশি হেরিটেজ, ইউকে ও ইভেন এনিওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমরা সবসময় মনে রাখতাম আমরা রুটস কিটা, আর আমরা সবসময় পজিটিভ ওয়ে পজিটিভ লাইটে আমরা বাংলাদেশি মানুষের দেখাইতাম ওয়ার্ল্ড মিডিয়ার মাঝে, নট জাস্ট ইন বাংলাদেশ।
নাদিয়া হচ্ছেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি যিনি ক্যামডেন শহর থেকে মেয়র নির্বাচিত হলেন। মেয়র নাদিয়া শাহের জন্ম ও বেড়ে ওঠা ক্যামডেনে। গিনেস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভের পর 2014 সালে রাজনীতিতে যোগ দেন। অল্প সময়ের মধ্যে বড় সাফল্য কিভাবে দেখছেন জানতে চাইলে বললেন, সব কৃতিত্ব দেব এলাকার জনগণকে।
মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের কিছু খবরাখবর। টিকটিকি যদি তার খসে যাওয়া লেজ ফিরে পেতে পারে, তাহলে আমরা মানুষরা কেন রোগ বা আঘাতের কারণে নষ্ট হয়ে যাওয়া অঙ্গ ফিরে পাব না? অনেক দিন ধরে থাকা এ প্রশ্নের উত্তরটা হচ্ছে, সম্ভবত একদিন আমরা তা ফিরে পাব। পরিপূর্ণভাবে কাজ করতে সক্ষম এমন অঙ্গ পুনরায় তৈরির দিকেই অগ্রসর হচ্ছেন বিজ্ঞানীরা, এবং এরই মধ্যে পেশি ও অন্যান্য টিস্যু পুনঃস্থাপনের প্রক্রিয়ায় তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। ভয়েস অফ আমেরিকার জর্জ পুটিচের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
বড় ধরনের এক দুর্ঘটনায় নিকোলাস ক্লার্ক তার বাঁ পায়ের নিম্নাংশের পেশির বড় একটি অংশ হারালেও আবারও তিনি লাভ দিতে পাচ্ছেন আজকাল। ক্লার্ক যেমন বলছিলেন,
In addition to the muscle loss, I had a lot of nerve loss and blood vessel loss and other tissue loss in that leg.
পেশির ক্ষতি ছাড়াও আমার পায়ে স্নায়ু, রক্তপ্রবাহের শিরা এবং অন্যান্য টিস্যুর অনেক ক্ষতি হয়েছিল। সুতরাং এটা সত্যিই আমার যে কোনো কার্যকলাপকে সীমাবদ্ধ করে দিয়েছিল।
তার হারানো পেশির বেশিরভাগই আবার ফিরে এসেছে, আর এর জন্য ইউনিভার্সিটি অফ পিটসবার্গ মেডিকেল সেন্টারের উদ্ভাবনী থেরাপিকে ধন্যবাদ দেওয়া যেতে পারে। এতে শুকর থেকে টিস্যু নিয়ে তার থেকে সমস্ত প্রাণীর কোষ সরিয়ে নেওয়া হয়। যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বা কোষের জরায়ু। ইউনিভার্সিটি অফ পিটসবার্গ মেডিকেল সেন্টারে ডক্টর স্টিভেন ভ্যাটুল্যাক যেমন বলছিলেন,
দি এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ইজ লোডেড উইথ সিগনালিং মলিকিউলস দ্যাট কন্ট্রোল,
আমাদের শরীরে যায় এমন অনেক কিছুরই নিয়ন্ত্রণকারী অণুর সংকেতের সঙ্গে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সংযুক্ত করা হয়। তারা টিস্যুর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, উদাহরণস্বরূপ আঘাত পরবর্তী প্রক্রিয়াগুলো তারা নিয়ন্ত্রণ করে।
আঘাত বা রোগের কারণে যখন আমরা টিস্যু হারাই, তখন এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সও হারিয়ে যায়। সুতরাং আবার জন্মানোর জন্য নতুন টিস্যুর কোনো দিক নির্দেশনা থাকে না, যা শুকর বা কোনো প্রাণীর কোষীয় জরায়ু থেকে পাওয়া যায়। এবং এটা মানুষের কাছ থেকে না এলেও তা কোনো বিষয় বলেই মনে হয় না। ডক্টর স্টিভেন ভ্যাটুল্যাক যেমন বললেন,
দি কম্পোজিশন অর দ্য মলিকিউলস দ্যাট মেক আপ দ্য এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স,
গঠন বা অণু এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স তৈরি করে, যা সম্ভবত এই প্রক্রিয়ায় মৌলিকভাবে গুরুত্বপূর্ণ। এগুলোকে উচ্চ পর্যায়ের মূল্যায়নের মাধ্যমে সংরক্ষিত করা হয়। সুতরাং মানবদেহে থাকা অণুগুলো শুকর, ইঁদুর এবং সম্ভবত ডাইনোসরের মতো একইভাবে মূল্যায়নের মাধ্যমে বিস্তার হয়।
বস্তুত পশুর টিস্যু দাতার কাছ থেকে নেয়া মানব টিস্যুর চেয়ে অনেক ভালো, কারণ পশুর টিস্যু মানুষের রোগগুলো ছড়াতে পারে না এবং এটা সবসময় সহজলভ্য। ক্যান্সার বা আঘাতের কারণে যেসব রোগীর খাদ্যনালী ফেলে দেয়া হয়, তাদের চিকিৎসার ক্ষেত্রে ম্যাট্রিক্স থেরাপি সফল বলে প্রমাণিত হয়েছে। ইউনিভার্সিটি অফ পিটসবার্গ মেডিকেল সেন্টারের ডক্টর সিভেন বললেন,
আমরা এই ম্যাট্রিক্স উপাদান দিয়ে ভিতরের ওয়ালপেপারের মতো তাদের খাদ্যনালী থেকে ক্যান্সার সরিয়ে ফেলতে পেরেছি, এবং এরপর আমরা নতুন পথে টিস্যুর পুনর্জন্মকে উৎসাহিত করেছি, যা স্বাস্থ্যকর এবং যতদূর সম্ভব আমরা ক্যান্সারের কোনো পুনরাবৃত্তি পাইনি।
স্টেম সেল থেরাপির তুলনায় এই পদ্ধতি অনেক সস্তা। ম্যাট্রিক্স বিভিন্ন মাপ ও আকার এবং ভেজা বা শুকনো হয়, এবং এটা বিশেষ ল্যাবরেটরিগুলোতে অর্ডার দেওয়া যেতে পারে। বিজ্ঞানীরা বলছেন, পরবর্তী বড় চ্যালেঞ্জ হচ্ছে একই নীতির উপর ভিত্তি করে লিভার বা কিডনির মতো একটি সমগ্র অঙ্গ তৈরির কৌশল। ফলাফল যা আশা করা হচ্ছে তার চেয়ে অনেক ভালো।
এখন শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি উভয়ই বহুবার বিশ্বময় জলবায়ু পরিবর্তনকে একালের যুগান্তকারী চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন। তাই প্যারিস জলবায়ু সম্মেলন সেই লক্ষ্যে প্রথম একটি ধাপ বলে বিবেচিত হবে। গত বছর 12 ডিসেম্বর 195টি দেশ প্যারিস চুক্তি অনুমোদন করে, যা বিশ্বব্যাপী ফ্রেমওয়ার্ক গঠন করে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে এবং সকল পক্ষগুলোর জন্য শিল্প এলাকায় তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখবার লক্ষ্যমাত্রা ধার্য করতে সহায়ক হবে। সেই লক্ষ্য পূরণে বিশ্বকে স্বচ্ছ জ্বালানি অর্থনীতির নীতিকে বরণ করে নিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, তার কথায়, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে প্যারিস চুক্তি একটি যুগান্তকারী সাফল্য। বহু বছর ধরে ঊর্ধ্বমুখী জলবায়ু দূষণের পর্বত প্রমাণ প্রমাণাদি পাওয়ার পর বিশ্ব সমাজ চূড়ান্তভাবে যে পদক্ষেপ নিতে সম্মত হয়, প্যারিস সম্মেলন সেই মুহূর্তটির বাস্তবায়ন ঘটিয়েছে। জলবায়ু পরিবর্তন যে এখন বাস্তব সত্য, প্যারিস সম্মেলন সেই বিতর্ককে চিরতরে ঘুঁচিয়ে দিয়েছে এবং আমাদের নিজেদের দোষে যে প্রকৃতি অত্যন্ত দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে সেই সত্যকে মেনে নিতে বিশ্ব সমাজের হয়ে মনোযোগ নিবদ্ধ করতে উৎসাহিত করছে। 22 এপ্রিল নিউ ইয়র্কের জাতিসংঘ কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রসহ 170টি দেশ চুক্তিতে স্বাক্ষরদান করে এবং আরও 1 ডজনের বেশি দেশ ইতিমধ্যেই চুক্তিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। তবে চুক্তিটি বাস্তবায়নের জন্য বিশ্ব গ্রিনহাউস গ্যাস অন্তত 55% যৌথভাবে ছড়াচ্ছে এমন 55টি দেশ কর্তৃক প্রথমেই তার স্বীকৃতি, অনুমোদন এবং সত্যায়ন প্রয়োজন। প্যারিস চুক্তিতে যোগ দেওয়ার পর দেশগুলিকে চুক্তিটির বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে করে পৃথিবীর পক্ষে স্বল্প কার্বনযুক্ত পরিবেশ বান্ধব অর্থনীতির দিকে হস্তান্তরণ সহজতর হবে। পররাষ্ট্রমন্ত্রী ক্যারি বলেন, তাঁর কথায়, এই চ্যালেঞ্জ মোকাবেলায় যে প্রয়োজনীয়তা তা এখন আরও প্রকট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এবছরই আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছে এবং আমাদের অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের প্রতিও যোগদানের অনুরোধ জানাচ্ছে।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।
সোমবার ভিয়েনায় বিশ্বের বিভিন্ন দেশের যে কূটনীতিকরা সমবেত হচ্ছেন, তারা লিবিয়ার নতুন সরকার ও তাদের নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন। 2011 সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতন ও হত্যার পর সেদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা তারা এখনও মোকাবেলা করছে। সোমবারের আলোচনার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুডের সঙ্গে হোটেল ব্রিস্টলে সাক্ষাৎ করেন, সেখানেই আলোচনা হবে। কেরি এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনি এই আলোচনার হোতা। তাদের লক্ষ্য হচ্ছে লিবিয়াকে ঐক্যবদ্ধ করা। বাগদাদে এবং ইরাকের অন্যান্য স্থানে বোমা বিস্ফোরণের এক অভিযানে ইসলামিক স্টেটের চরমপন্থীরা পুনরায় ঘরে নির্মিত গাড়ি বোমা ব্যবহার করতে শুরু করেছে। ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, রবিবার সন্ত্রাসী গ্রুপ রাজধানীর উত্তরে একটি গ্যাস কেন্দ্র সহ 5টি স্থানে আক্রমণ চালায়। গ্যাস কেন্দ্রের হামলায় অন্তত 15 জন নিহত হয়। 5টি হামলায় 100 জনের বেশি ইরাকি নিহত হয়। রবিবার বাগদাদে এক সাংবাদিক সম্মেলনে 66 সদস্যের আইএস দমন কোয়ালিশনের প্রেসিডেন্ট ওবামার দূত ব্রেন্ট ম্যাকগুর্ক বলেছেন, তথাকথিত খেলাফতের এলাকা সংকুচিত হচ্ছে। ভার্মন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স এবং যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামীকাল মঙ্গলবার অরিগন ও কেন্টাকি রাজ্যে ডেমোক্র্যাটিক দলের প্রাথমিক নির্বাচনে সমর্থন অর্জনের জন্য অর্থনীতির ওপর জোর দিচ্ছেন। ডেমোক্র্যাটিক দলের উভয় প্রার্থী রবিবার কেন্টাকিতে নির্বাচনী প্রচার অভিযান চালান। সেখানে স্যান্ডার্স বেতনে ভারসাম্য, স্বাস্থ্য বিমার গ্যারান্টি এবং সবার জন্য শিক্ষা এসব বিষয় বক্তব্য রাখেন। ডেমোক্র্যাটিক দলে যিনি এগিয়ে আছেন সেই হিলারি ক্লিনটন মন্তব্য করেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরাস ডেভিস, প্রকৌশলী ছিলেন নেশওয়ান কালী। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.